ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত, আর এখানে ওয়াশিংটনে বৃহস্পতিবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
গভীর কৃতজ্ঞতায় জাতি স্মরণ করেছে স্বাধীনতা যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছিল।
রয়েছে কলকাতার সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
আগামী মাসে রাজ্য জুড়ে কলকাতা ও 91টি পুরসভায় নির্বাচন হতে পারবে কিনা তা নির্ভর করছে আদালতের সিদ্ধান্তের উপর।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। ফ্রান্সের একজন অভিশংসক বলছেন যে অ্যালপস এলাকায় বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী বিমানটির সহকারী পাইলট বিমানটি ধ্বংস করতে সতর্ক প্রচেষ্টা চালিয়েছিলেন। জাতীয় অভিশংসক ব্রিস রবিন বলেন, 28 বছর বয়সী সহকারী পাইলট অ্যান্ড্রেস লুবিটস এয়ারবাস 320A নিয়ন্ত্রণ পাইলটের একার হাতে ছেড়ে দিয়ে তাকে ককপিটে মাফ করবেন নিয়ন্ত্রণ পাইলটের হাত থেকে নিয়ে তাকে ককপিটের বাইরে তালাবদ্ধ করেন। অভিশংসক বলেন, এরপর লুবিটস ঘণ্টায় 700 কিলোমিটার বেগে চলমান বিমানটি থেকে অবতরণ প্রক্রিয়া দ্রুত করার চেষ্টা করেন এবং বিমানটি দক্ষিণ ফ্রান্সের প্রত্যন্ত তুষারাবৃত পাহাড়ে বিধ্বস্ত হয়। বিমানে থাকা 150 জনের সকলেই নিহত হন। রবিন সংবাদ সম্মেলনে বলেন, অবতরণ করা উচিত ছিল অত্যন্ত সতর্কভাবে, সকল অবস্থাতেই তা অত্যন্ত সতর্ক হওয়াই উচিত ছিল। তিনি বলেন, এখানে আপাতত সন্ত্রাসী আক্রমণের সন্দেহ নেই, তবে ওই লোকটির উদ্দেশ্য কী ছিল অবস্থার পরিপ্রেক্ষিতে তা পরীক্ষা করা হচ্ছে। রবিন বলেন, বিমানটির সাউন্ড বক্সের শেষ মুহূর্তে রেকর্ড হওয়া শব্দ শুনে তদন্তকারীরা বলেছেন, ককপিটের তালাবদ্ধ দরজায় ক্যাপ্টেনের পক্ষ থেকে আঘাত করার শব্দ পাওয়া গেছে। পাইলটের নাম এখনও প্রকাশ করা হয়নি। সৌদি জঙ্গি বিমানগুলো ইয়েমেনে মূল সামরিক স্থাপনাগুলোর উপর বোমাবর্ষণ করেছে। তারা আন্তর্জাতিকভাবে সমর্থিত প্রেসিডেন্ট আবদ রাব্বু মনসুর হাদির সমর্থনে ওই অঞ্চলের ভূমধ্যসাগরীয় আরব মিত্রদের নেতৃত্ব দিচ্ছে। এই বিমান হামলার লক্ষ্য ছিল রাজধানী সানার প্রধান বিমানবন্দর, ওই অঞ্চলের কিছু ঘরবাড়িও এই হামলায় বিধ্বস্ত হয়েছে। ইরান, যারা কিনা মিস্টার হাদিকে ক্ষমতাচ্যুত করতে সচেষ্ট শিয়া হুতিকে বিদ্রোহীদের সমর্থন করছে, এই অভিযানকে বিপজ্জনক পদক্ষেপ বলেছে এবং বলছে যে এর ফলে ইয়েমেনের সংকট আরও ঘনীভূত হবে। তবে একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা কোনোরকম সামরিক পদক্ষেপের কথা নাকচ করে দিয়েছেন। হুতি স্বাস্থ্যকর্মীরা বলছেন যে সৌদিদের এই বিমান হামলায় অন্তত 18 জন নিহত এবং আরও 24 জন আহত হয়েছে। ভয়েস অফ আমেরিকার একজন ফ্রিল্যান্সার সাংবাদিক জানাচ্ছেন যে হতাহতদের মধ্যে 3 জন হুতি নেতাও রয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে তিনি বলছেন, হুতি নেতা মোহাম্মদ আলী হুতির বাড়িতে বোমা আঘাত হানলে তিনি আহত হন, তবে তার মুখপাত্র এই খবরের সত্যতা অস্বীকার করেছেন। বিনম্র শ্রদ্ধার গভীর কৃতজ্ঞতায় জাতি স্মরণ করছে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগে 44 বছর আগে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছিল। এ নিয়েই থাকছে আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের এই প্রতিবেদন।
বৃহস্পতিবার অতি প্রত্যুষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সামাজিক সংগঠন, সাধারণ মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় আওয়ামী লীগ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ না করায় সমালোচনা করেন। বিএনপির পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করতে আসা সিনিয়র নেতা মাহবুব রহমান এর জবাবে বলেন, তিনি অবরুদ্ধ জীবন যাপন করছেন তাই আসতে পারেননি। পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন বলেন, দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শিশু কিশোরদের কুচকাওয়াজ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বিএনপি সরাসরি মেয়র নির্বাচনে অংশ নেবে কি নেবে না বা অন্য ফোরামে প্রার্থীকে সমর্থন দেবে তা এখনো স্পষ্ট নয়। এ নিয়েই ঢাকায় আমাদের অপর সংবাদদাতা আমির খসরু।
বুধবার রাতে এক বিবৃতিতে ওই নির্বাচনকে, আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা এবং তামাশা নির্বাচন আখ্যা দিলেও কয়েকজন উচ্চ পর্যায়ের নেতা বৃহস্পতিবার বলেছেন ভিন্ন কথা। এসআই কমিটির সদস্য জেনারেল মাহবুব রহমান বলেছেন, নির্যাতন নিপীড়ন বন্ধ করা, প্রার্থীদের মুক্তি দেয়া এবং যাদের নামে মামলা মোকদ্দমা আছে তাদের নির্বাচনের সুযোগ দিয়ে একটি সুষ্ঠু পরিস্থিতির সৃষ্টি করতে হবে। তবে পুলিশ বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে, ফৌজদারি অভিযুক্ত কোনো ব্যক্তি নির্বাচনে প্রার্থী হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির বিভিন্ন পর্যায় থেকে জানা গেছে, বিএনপি সরাসরি নির্বাচনে অংশ না নিলেও কোনো নাগরিক ফোরাম বা অন্য নামে নির্বাচনে প্রার্থীদের সমর্থন দেবে। এরই অংশ হিসেবে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ব্যানারে বিএনপির মেয়র প্রার্থী মঞ্জুরুল আলমকে বৃহস্পতিবার সমর্থন দিয়েছে চট্টগ্রাম বিএনপি। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে আমির খসরু আরেকটি রিপোর্টে জানাচ্ছেন যে মালদ্বীপে দুজন বাংলাদেশি হত্যার প্রেক্ষাপটে সেখানে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার প্রবাসী বাংলাদেশিরা।
গত রোববার এবং সোমবার মালদ্বীপে দুজন বাংলাদেশি ওই দেশের দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে ঢাকায় খবর পাওয়া গেছে। রোববার রাতে শাহিন মিয়া এবং সোমবার রাতে বিলাল নামে ওই দুজন নিহত হন বলে মালদ্বীপের টেলিভিশন চ্যানেল নিউজ মালদ্বীপ বা সিএনএম খবর দিয়েছে। ওই টেলিভিশনের ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশিরা ওই দেশে অবস্থানরত বিদেশিদের হত্যা এবং আক্রমণের প্রতিবাদে এবং তাদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে মালদ্বীপের বাংলাদেশি রাষ্ট্রদূতের বরাত দিয়ে ঢাকা পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার রাতে জানিয়েছে, বাংলাদেশের রাষ্ট্রদূত ওই দেশের প্রেসিডেন্ট এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে বাংলাদেশের উদ্বেগের কথা জানিয়েছেন। ওই দ্বীপ রাষ্ট্রদূতে কর্মরত বাংলাদেশির উপরে আক্রমণের ঘটনা বাড়ছেই। ট্রান্সপারেন্সি মালদ্বীপ ওই আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে অভিবাসীদের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে। বর্তমানে 50,000-এর বেশি অভিবাসী দেশটিতে অবস্থান করছেন। 2013 সালের নভেম্বর থেকে এ পর্যন্ত কমসে কম 11 জন বিদেশিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় রানাঘাটে কনভেন্ট মিশনারি স্কুলে ধর্ষণের ঘটনায় রাজ্য গোয়েন্দা পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে, তবে সিবিআই জানিয়ে দিয়েছে তারা এই ঘটনার তদন্ত করবে না। কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
অবশেষে 12 দিন পর রানাঘাট কাণ্ডে গ্রেপ্তার হলেন দুজন। ধৃতদের নাম মোহাম্মদ সালিম শেখ এবং গোপাল সরকার। মুম্বাইয়ের ঝোপড়পট্টি থেকে মোহাম্মদ সালিম শেখকে গ্রেপ্তার করা হয়। নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন সালিম শেখ। বিচারক আজ তাকে 14 দিনের পুলিশ হেফাজতে নির্দেশও দিয়েছেন এবং অভিযুক্তদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছেন গোপাল সরকার বলে এক ব্যক্তিকে। ঘটনার তদন্তভার নিচ্ছে না সিবিআই। রানাঘাট কাণ্ডে সিবিআই এর দাবিতে সোচ্চার ছিলেন কনভেন্টের ছাত্রছাত্রী থেকে শুরু করে রাজ্যের সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি তদন্তের নির্দেশ দিলেও পরে তিনি বিক্ষোভকারীদের দাবি মেনে সিবিআই তদন্তের আর্জি জানান। পরমাশিস ঘোষায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইরাকের টিকরিক শহরটি সংঘোষিত ইসলামিক স্টেটের জঙ্গিদের হাত থেকে পুনর্দখল করার জন্য অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী। এর কয়েক ঘন্টা আগেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ওই শহরে আইএসদের লক্ষ্যবস্তুর ওপর বিমান হামলা চালায়। ইরাকের একজন সামরিক কর্মকর্তা লিউটেন্যান্ট জেনারেল আব্দুল ওয়াহাব আল সাদ অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন যে ইরাকি বাহিনী এবং বিশেষ সৈন্যরা সাদ্দাম হোসেনের নিজের শহর তিকরিতে মধ্যস্থলে পৌঁছে লড়াই আরো তীব্র হয়ে ওঠে। ইরাকের জঙ্গি বিমানও কথিত ইসলামিক স্টেটের জঙ্গিদের উপর অভিযান চালায়। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি ওইসব গুরুত্বপূর্ণ এলাকা পুনর্দখলের জন্য এক মাসের জন্য সহযোগিতা চাইবার পরপরই জোট বাহিনী এই বিমান অভিযান শুরু করে। স্থলযুদ্ধ করছে যৌথভাবে ইরাকি সৈন্য এবং শিয়া মিলিশিয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ সুইজারল্যান্ডে আজ আবার ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে আলাপ আলোচনা শুরু করেছেন। চুক্তির রূপরেখা প্রণয়নের লক্ষ্যে তাঁরা স্ব আরোপিত সময়সীমার চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। লুসনে এই বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা সংবাদদাতাদের বলেন যে যুক্তরাষ্ট্র 31 মার্চের সময়সীমার মধ্যেই একটি সমঝোতায় পৌঁছানোর পথ খুঁজে পাচ্ছে। ইরান এবং যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া ও জার্মানির মিলিত গোষ্ঠী চাইছে জুন মাসে সবার আগে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করতে, যার ফলে ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে তার পারমাণবিক কার্যক্রমকে নিয়ন্ত্রণ করা যায়। নির্বাচনে নাইজেরিয়ার প্রেসিডেন্ট এবং তার প্রধান প্রতিপক্ষ এক বিবৃতিতে বলেছেন যে শনিবারের নির্বাচন মুক্ত, অবাধ ও বিশ্বাসযোগ্য হলে তারা ফলাফলের প্রতি সম্মান প্রদর্শন করবেন। নাইজেরিয়ার ন্যাশনাল পিস কমিটির সদস্য বিশপ ম্যাথিও কুকা আবুজায় ওই বিবৃতিটি পড়ে শোনান।
সিকিউরিটি এজেন্সিজ টু এনশোর স্ট্রিক্ট অ্যাডহেরেন্স
তিনি বলেন যে আইএনইসি এবং সকল নিরাপত্তা সংস্থার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি যে তারা যেন তাদের ভূমিকা সাংবিধানিক দায়িত্ব পালনের মধ্যেই সীমিত রাখেন। আমরা অবাধ, মুক্ত ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রতি সম্মান জানাবো বলে প্রতিশ্রুতি দিচ্ছি। তারা একতাবদ্ধ, গণতান্ত্রিক এবং সমৃদ্ধ নাইজেরিয়ার প্রতি তাদের প্রতিশ্রুতি নতুন করে ব্যক্ত করেন। প্রার্থীরা নাইজেরিয়ার জনগণকে যে কোনো রকম সহিংসতা থেকে বিরত থাকতে বলেছেন। জানুয়ারি মাসে স্বাক্ষরিত একটি চুক্তি অনুসারে এই বিবৃতি দেয়া হল। বিশ্ব সংবাদ এখানেই শেষ হচ্ছে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্য প্রত্যাহার বিলম্বিত হবে এই ঘোষণা করার একদিন পরে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি যুক্তরাষ্ট্র কংগ্রেসের এক যৌথ অধিবেশনে ভাষণদানের সময় তার দেশের একটা আশাপ্রদ চিত্র তুলে ধরেন। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা মাইকেল বোম্যান তার রিপোর্টে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানে যে আত্মত্যাগ করেছে মিস্টার গনি তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তার দেশ একটি সমৃদ্ধশীল, নিরাপদ এবং স্বনির্ভরশীল ভবিষ্যৎ গড়ে তুলতে আগ্রহী। রিপোর্টটি পড়ে শোনাচ্ছেন শেকুফতা নাসরিন খুইন।
মিস্টার স্পিকার, দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তান।
মিস্টার স্পিকার, ইসলামী প্রজাতন্ত্র আফগানিস্তানের প্রেসিডেন্ট।
যে দেশ আমেরিকার সবচাইতে দীর্ঘ যুদ্ধের রণক্ষেত্র হয়ে আছে, সে দেশের প্রেসিডেন্ট অনেক সময় নিয়ে তাদের ঋণের কথা বললেন।
We owe a profound debt to the 2,315 servicemen and women killed in the more
2,315 সৈনিক যারা নিহত হয়েছেন এবং 20,000 বেশি সৈনিক যারা আহত হয়েছেন, তারা নিজ দেশের জন্য এবং আমাদের দেশের জন্য যে আত্মত্যাগ করেছে, আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমাদের সংসদ এবং জনগণের পক্ষ থেকে আমি আপনাদের সালাম জানাই, আপনাদের ধন্যবাদ জানাই।
মিস্টার গানি বলেন, যুক্তরাষ্ট্র রক্ত সম্পদ দিয়ে আফগানিস্তানকে উগ্র চরমপন্থীদের ও সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করতে সাহায্য করেছে। আফগানদের গড়পড়তা আয়ুষ্কাল বাড়িয়েছে ও আফগান ছাত্রীদের পক্ষে স্কুলে যাওয়া সম্ভব করেছে। তিনি বলেন, মারাত্মক হুমকি আছে কিন্তু একটা উজ্জ্বল ভবিষ্যতের আলো দেখা যাচ্ছে।
We are starting to balance the focus on security with a new emphasis on rule of law.
আমরা নিরাপত্তার উপর এখন জোর দিচ্ছি এবং আইনের শাসন ও বিচার ব্যবস্থা, প্রবৃদ্ধি এবং শান্তি ও মীমাংসার উপর নতুন করে মনোযোগ দিচ্ছি।
প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে অব্যাহত নিরাপত্তা ও অর্থনৈতিক অংশীদারত্বের কথা বলেন, কিন্তু তিনি বলেন, আফগানরা চান শান্তি, সুশাসন এবং স্বনির্ভরশীলতা।
We don't want your charity. We have no more interest in perpetuating a childish dependence.
আমরা আপনাদের দান চাই না। শিশুদের নির্ভরশীলতা টিকিয়ে রাখার মতো পরিস্থিতির প্রতি আমাদের কোনো আগ্রহ নেই। ঠিক যেমন দরিদ্র আত্মীয় যারা চাকরি খুঁজে বার করবার কোনো আগ্রহ নেই, তার দায়িত্ব নেওয়ার ব্যাপারে আমাদের কোনো ইচ্ছে নেই।
আইন প্রণেতারা তার ভাষণের সময় বারবার হাততালি দেন। এক বিবৃতিতে হাউস স্পিকার জন বেইনার বলেন, আমাদের সামরিক বাহিনী যে অগ্রগতি সাধন করেছে তা সুরক্ষার ব্যাপারে এবং সাফল্যের সঙ্গে আমাদের মিশন সম্পূর্ণ করার বিষয়ে কংগ্রেস প্রতিশ্রুতিবদ্ধ। ডেমোক্র্যাটিক সেনেটর ক্রিস মার্ফি টুইটারের মাধ্যমে বলেন, তিনি আফগানিস্তানের প্রতি সবসময়ই সমর্থন দেবেন, কিন্তু তিনি আরও দায়বদ্ধতার আহ্বান জানান। তিনি বলেন, উন্নয়ন ও নীতিমালার গুরুত্বপূর্ণ চিহ্নসূচকের ওপরই নির্ভর করবে সাহায্যদান। বিশ্লেষক অ্যান্থনি কোডসম্যান,
প্রেসিডেন্ট গানি এবং সিইও আব্দুল্লাহ হ্যাভ বোথ ডান অ্যান এক্সেলেন্ট জব হিয়ার ইন রিবিল্ডিং দ্য রিলেশনশিপ।
প্রেসিডেন্ট গানি এবং কিছুটা বলা যায় সিইও আব্দুল্লাহ উভয়ই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আবার উন্নত করবার ক্ষেত্রে চমৎকার কাজ করেছেন।
অ্যান্থনি কোর্টসম্যান হচ্ছেন নিরাপত্তা বিষয়ক একজন বিশ্লেষক এবং তিনি আফগানিস্তানের ওপর নজর রাখেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আফগান শরিকানা অব্যাহত রাখতে হবে এবং তার পরীক্ষাও হবে।
Can we see the Taliban, the Haqqani network and others somehow suddenly disappear and or become part of the government?
আমরা কি কখনো দেখব যে তালিবান, হাক্কানি নেটওয়ার্ক এবং অন্যান্যরা হঠাৎ করে উধাও হয়ে যাবে বা সরকারে যোগ দেবে? উত্তরটা স্পষ্টতই না। আমরা এবছর একটা প্রকৃত লড়াইয়ের সম্মুখীন হব। আমরা নিশ্চিত যে তালিবান কিছুটা অগ্রগতি সাধন করবে।
মিস্টার গানির প্রতি ওয়াশিংটন যে উষ্ণ সম্বর্ধনা দেয় তা তার পূর্বসূরী হামিদ কারজাইয়ের সঙ্গে আমেরিকার সম্পর্কে যে টানা পড়েন ছিল তার চাইতে খুবই ভিন্ন।
আমাদের সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান হ্যালো আমেরিকা দেখুন এনটিভিতে প্রতি শুক্রবার রাত 11:20, শনিবার সকাল 11:40।
এবার রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। পরিবর্তনশীল আর খামখেয়ালি আবহাওয়া অনেক সময় পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তিকে পর্যন্ত ধোকা দেয়। আবহাওয়া বিজ্ঞানকে আরও উন্নত করার লক্ষ্যে কোকোরাস নামে আবহাওয়া পর্যবেক্ষণ পদ্ধতি নিয়ে কাজ চলছে। কিছু স্বেচ্ছাসেবী তাদের বাড়ির পেছনের তুষারপাত, বৃষ্টিপাত ইত্যাদি পরিমাপের মাধ্যমে ইন্টারনেটে সে তথ্য সরবরাহ করে তা সবাইকে জানিয়ে দিচ্ছেন। এ সম্পর্কে কলোরাডোর লিওন্স থেকে শেলি স্লেন্ডার রিপোর্ট পাঠিয়েছেন, শোনাচ্ছেন সেলিম হোসেন।
কলোরাডোর লিওনেসের অধিবাসী বানি ফাও তার বাড়ির দেয়ালে পাতানো বিশেষ প্লাস্টিক সিলিন্ডারের মাধ্যমে রৌদ্রোজ্জ্বল দিন এবং বৃষ্টির সম্ভাবনা পরিমাপ করেন আবহাওয়ার।
I think there's something kind of exciting about collecting
এই তথ্য সংগ্রহের মধ্যে একটা আলাদা আনন্দ রয়েছে। অনেক সময় ধরে সংগ্রহ করা তথ্য উপাত্ত জলবায়ুর একটা ধারণা দেয়।
দুই বছর আগে ঐতিহাসিক রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের এক সপ্তাহে স্থানীয় নদীর কূল উপচে পানি আসে, বন্যা হয়, আশেপাশের ভবনগুলো ডুবে যায়। বানিফাও বাড়িতে থেকে বৃষ্টির পরিমাপ মাপেন।
The night when the flooding began, there was about
যেদিন বন্যা হলো সেদিন 3-4 ইঞ্চি বৃষ্টি পড়ে আমার উঠোনে। তখনও পর্যন্ত আমার রেকর্ড করা 24 ঘন্টা বৃষ্টিপাতের পরিমাপে তাই ছিল সর্বোচ্চ।
উঠোনে পা রাখতেই বানি দেখতে পায় পায়ের ছাপ পড়েছে। সে বুঝতে পারে হালকা তুষারপাত হয়েছে। সে তার প্লাস্টিক সিলিন্ডারে তুষার গলতে দেয় এবং পরিমাপ করে কতটুকু পানি জমেছে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ কি। এরপর কম্পিউটারে অনলাইনে সে তথ্য ভাগাভাগি করে আবহাওয়া বিজ্ঞানীদের সঙ্গে।
বিজ্ঞানীরা আমাকে দুটি তথ্য দিতে বলেন, তুষারে পানির পরিমাণ এবং তুষার গলার পর পানির পরিমাণ।
ওয়েবে ফাওয়ের তথ্য লিওনিসের মানচিত্রে অতি ক্ষুদ্র একটি চিহ্নের মতো দেখা যায়। হালকা নীল রঙের ওই চিহ্নে বোঝানো হয়েছে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম ছিল। ওই মানচিত্রে আরও কয়েক ডজন চিহ্ন ছিল অন্যান্য স্থানের বৃষ্টিপাতের পরিমাপ সংক্রান্ত। কোনটি রং ছিল গাঢ় নীল, যাতে বোঝানো হয়েছে তাতে আর্দ্রতা বেশি ছিল। হাজার হাজার আবহাওয়ার এই ধরনের চিহ্ন জাতীয় আবহাওয়া মানচিত্রে সংযুক্ত হয়, যার মধ্যে থাকে বৃষ্টিহীনতার ধূসর চিহ্ন, অতিবৃষ্টির জন্য লাল চিহ্ন। এইসব চিহ্নগুলো পাঠায় বাড়ির উঠোনে আবহাওয়া পরীক্ষাকারী স্বেচ্ছাসেবীরা। অনলাইনে আবহাওয়া পর্যবেক্ষণের জন্য রয়েছে নানা ধরনের ভিডিও, রয়েছে কোকোরাস নামক প্রকল্প এবং সে সম্পর্কে নানা তথ্য।
Kokoras, the community collaborative rain, hail and snow network.
Kokoras হচ্ছে community collaborative rain, hail and snow network। এর সঙ্গে যুক্ত রয়েছেন কয়েক হাজার স্বেচ্ছাসেবী যারা বৃষ্টি তুষারপাত পর্যবেক্ষণ করছেন এবং তথ্য দিচ্ছেন। আবহাওয়াবিদ ম্যাট কেল এই প্রতিষ্ঠানের 2 কাউন্টির 200 জন স্বেচ্ছাসেবীর সমন্বয়ক।
Citizens can get a tremendous amount of information about rain and snow that falls or rain and snow that doesn't fall.
কোকোরাসের মূল্যায়ন হচ্ছে বৃষ্টি ও তুষারপাত সম্পর্কে স্থানীয়রা দারুণ তথ্য পান। আমার মতো আবহাওয়াবিদদের জন্য সে তথ্য দারুণ সহায়ক, পানিবিদদের জন্য তো ভীষণ উপকারী। কেলচ বললেন, 2 কাউন্টিতে রয়েছে 4টি জাতীয় আবহাওয়া অফিস, তবে সেগুলো এত দূরে যে অনেক সময় স্থানীয় সম্প্রদায়ের লোকজন বাড়ির উঠোনের তথ্য দিয়ে ওই অফিসগুলোকে সহায়তা করে থাকেন। স্বাভাবিক বৃষ্টি বা তুষারপাতের দিনে আমরা কোকোরস থেকে গড়ে 100 রিপোর্ট পাই। কোকোরসের প্রতিষ্ঠাতা কলোরাডো স্টেট ক্লাইমেটোলজিস্ট নোলান দেশকিন বললেন, আবহাওয়া সম্পর্কে স্থানীয় অঞ্চলের সুনির্দিষ্ট তথ্য দেওয়ার জন্য সর্ববৃহৎ নেটওয়ার্ক কোকোরসের রয়েছে 20,000 স্বেচ্ছাসেবী। আমরা পর্যবেক্ষণ করে জেনেছি মাইলের ব্যবধানে বৃষ্টিপাত কম বেশি হয়, আসলে পরিমাণের তফাত হয় প্রতি ব্লকেই। যদি প্রতি বর্গ মাইলে পর্যবেক্ষক থাকে তবে তা আরও সুনির্দিষ্ট হয়।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে বিশ্বকাপ ক্রিকেটের খবরাখবর। গত ম্যাচে আপনারা জানেন 95 রানে হেরে ভারত বিদায় নিল এবছরের বিশ্বকাপ ক্রিকেট থেকে। এগিয়ে গেল স্বাগতিক দুটি দেশ। এ মুহূর্তে আমাদের সঙ্গে আছেন রোকেয়া হায়দার, তিনিই জানাচ্ছেন বিশ্বকাপ ক্রিকেটের বাকি খবরাখবর।
হ্যাঁ সাবরিনা, যেমন বললে যে 95 রানে ভারত পরাজিত হলো, আর চারবার বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া এবার কিন্তু সাতবারের মতো ফাইনালে খেলতে এগিয়ে গেল, কম কথা নয়। অস্ট্রেলিয়া 328 রান করলো 7 উইকেটে, ভারত 233 রানে পরাজিত হলো। যাই হোক, আমার সাথে টেলিফোনে কলকাতায় রয়েছেন জয়ন্ত চক্রবর্তী। জয়ন্ত, আপনি আছেন লাইনে?
হ্যাঁ বলুন।
এই যে প্রথম সেমিফাইনালের মতো দ্বিতীয়টাও মোটামুটি উত্তেজনাপূর্ণ হবে, অনেক দর্শক ভক্তের আশা ছিল, আমাদেরও ছিল, কিন্তু ভারত যে এত সহজে হাল ছেড়ে দিতে পারে তা কিন্তু কেউ আশা করেনি। আরেকটি বিষয়, অস্ট্রেলিয়া যখন টসে জিতল, ভারতকে সম্ভবত কিছুটা দমিয়ে দিয়েছিল সেই টসে অস্ট্রেলিয়ার জয়ের ব্যাপারটা, তাই কি?
একেবারেই তাই। যখন টস হয়ে গেল এবং ধোনি সেই টসে পরাজিত হলেন, তখন মনে হয়েছিল যে একটা ধাক্কা ভারতীয় দলকে বা ভারতীয় শিবিরকে দিয়ে গেছে। 7টা জয়ের রেকর্ড, এক্ষেত্রে সেই টসে যে হারল ধোনি সেটা খানিকটা হলেও ভারতীয় শিবিরকে খানিকটা বিমর্ষ করেছিল। এবং তারপর অস্ট্রেলিয়ার ইনিশিয়াল ব্যাটিং যেটা একটা চমৎকারপ্রদ হলো এবং স্মিথ অসাধারণ ব্যাটিং করলো, সেই সময় থেকে ভারতীয় দলের যেটা মনোবল বলা যেতে পারে সেটা কোথাও একটা চিড় খেয়েছিল, সেটা কিন্তু শেষ পর্যন্ত আর তারা উদ্ধার করতে পারেনি।
তবে খেলার আগে যেমন আমরা জানি শক্তি দুর্বলতার কথা বিচার বিবেচনা করলে দুটো দলই তেমন কোনো পার্থক্য কারো চোখে পড়েনি, লড়াকু মনোভাব কারো চেয়ে কেউ কম যায় না। অস্ট্রেলিয়া কেন জিতলো সেটা যদি বিশ্লেষণ করতে আমরা বসি তাহলে আপনার কি মনে হবে?
প্রথমে আমি অস্ট্রেলিয়ার প্রত্যেকটা ডিপার্টমেন্টে, ক্রিকেটের যে কটি ডিপার্টমেন্ট ছিল সেখানে অস্ট্রেলিয়া তাদের মুনশিয়ানা আজকে দেখিয়েছে। আসলে ওয়ান ডে ক্রিকেট ডেজ পারফরমেন্স বলে একটি কথা আছে, দিনে যে বাঘ হতে পারে সে তার শত্রুদের বধ করতে পারে। অস্ট্রেলিয়াকে কার্যত শার্দুলের ভূমিকা নিয়েছিল এবং ভারতীয় দলের অধিক আত্মবিশ্বাস খানিকটা ভারতীয় দলকে একটু হতোদ্যম করেছে। এবং বিশাল রানের ইনিংসের সামনে ভারত প্রথম থেকেই তাদের ইনিংসটাকে ডিজাইন করতে পারেনি, তো সেই জায়গাটা একটা বড় একটা খেদ রয়ে গেছে ভারতীয় ব্যাটিংয়ে। এবং সেই ডিজাইন ব্যাটিং না হওয়ার জন্য এবং প্রথম দিকে বেশ কয়েকটি দ্রুত উইকেট পড়ার কারণে ভারত কিন্তু প্রথম থেকেই পিছনের শ্রেণীতে চলে গিয়েছিল।
তবে যেমন আগে থেকে মানে বারবারই বলা হচ্ছিল যে বর্তমানে ভারতের যে একটা পারফরমেন্সের যে ফিটনেস এবং যে অবস্থান ক্রিকেটের ক্রিকেট জগতে সব কিছুতেই, টেস্ট বলুন আর ওয়ান ডে ক্রিকেটে, ভারতীয় ক্রিকেটারদের লড়াকু মনোভাব সব কিছু থেকে বলা হচ্ছিল তারা সহজে অস্ট্রেলিয়াকে ছেড়ে দেবে না। 300 রানের টার্গেট হলো সেখানে ভারত ঠিক পিছিয়ে পড়বে না, কিন্তু তা হয়নি। ফাইনালে দুই স্বাগতিক দল এখন খেলতে যাবে, দক্ষিণ এশিয়ার আর কোনো দলই রইল না, কি মনে করেন?
রোকেয়া, নিঃসন্দেহে আপনি ঠিকই বলেছেন যে এটা একটা অপ্রত্যাশিত, কারণ ভারত একটা লড়াই করবে অন্তত পক্ষে এমনটাই ভাবা গিয়েছিল। কিন্তু ভারতীয় দলের কোনো কোনো খেলোয়াড় ইনকনসিস্টেন্সি, যেমন আমি বিরাট কোহলির কথা বলবো, বিরাট কোহলি বিরাট আশা নিয়ে এই বিশ্বকাপ শুরু করেছিলেন, কিন্তু আমরা দেখলাম পাকিস্তানের সঙ্গে সাফল্য ছাড়া বিরাট কোহলির বড় ইনিংস আমরা দেখতে পেলাম না।
কিন্তু না, বিরাট কোহলি
খেলোয়াড় তাদের ইনকনসিস্টেন্সি একটা কারণ।
হ্যাঁ, একটা বিরাট কোহলির কাছ থেকে আমরা বিরাট রান সংখ্যা একটা আশা করব সেটাই তো ভাবছিল, কিন্তু মানে অনেক কিছু সমস্যার সম্মুখীন হচ্ছিল ভারতীয় দল মনে হচ্ছিল। আর ধোনিকেও আজকে সেই যে একটা ফর্মে তাকে প্রায় দেখা যায় সেই ফর্মটা তার খেলার মাঝামাঝি গিয়ে মনে হয়েছিল হারিয়ে যাচ্ছে, কেন বলে মনে করেন আপনি?
কোথাও ভারতীয় দলটি আমার দেখে মনে হয়েছে যে একটা সময় পর ভারতীয় দলটি ডিফোকাসড হয়ে গেছিল। এই যে ডিফোকাসড হয়ে যাওয়ার কারণ অনেকগুলো আছে, যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার বিশাল রানের ইনিংস এবং একই সঙ্গে দ্বিতীয় ব্যাট করতে নামা, অর্থাৎ রান তারা করার ভূমিকাটা। তো এক্ষেত্রে ভারতীয় দল একটু ডিফোকাসড হয়ে গেছিল, ধোনি একটু ডিফোকাসড হয়েছিলেন, যদিও ব্যাটে ধোনি একটা মননপন চেষ্টা করেছেন কিন্তু সাত সঙ্গীদের সেরকম সহায়তা পাননি এবং নিজেও আউট হয়ে গেছেন একটা পরম লগ্নে। এরপর ভারতীয় দলের ঘুরে দাঁড়াবার কোনো অবকাশ ছিল না রোকেয়া।
এখন অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড এগিয়ে এসেছে, দুটি স্বাগতিক দেশ, দুটি দলই ভালো খেলছে এবং নিউজিল্যান্ডের বর্তমান ফর্ম দেখে অনেকে মনে করতে হয়তো এবারের বিশ্বকাপ শিরোপা নিউজিল্যান্ডের ঘরে যাবে, কি মনে করছেন?
আমি কিন্তু অস্ট্রেলিয়াকে একটু বাড়তি নাম্বার দেব, কারণ আমরা যদি তাকিয়ে দেখি তাহলে দেখবো বিশ্বকাপের ইতিহাসে তারা সেমিফাইনালে উঠেছে অথচ সেমিফাইনাল থেকে ছিটকে গেছে এমন ঘটনা ঘটেনি, এবারও তার ট্র্যাডিশনের কোনো ব্যতিক্রম হলো না। অস্ট্রেলিয়া কিন্তু তাদের নিজেদের ইনিংসটাকে সাজাতে জানে, অর্থাৎ তারা জানে যে কার সাথে কতটুকু তারা খেলবে। এই যে তাদের নিজেদের যে একটা সেলফ অডিট, এটা কিন্তু সাংঘাতিক ভাবে কাজ দেয়। সুতরাং আমি আমার ব্যক্তিগত অভিমত অনুযায়ী নিউজিল্যান্ড খুব ভালো খেলছে, এটা ধারাবাহিকতা রেখেছে, কিন্তু তার সত্ত্বেও ফাইনালে আমি অস্ট্রেলিয়াকে এক ধাপ এগিয়ে রাখবো।
তার মানে এবারের বিশ্বকাপ অস্ট্রেলিয়া নিয়ে যাবে বলে মনে করছেন?
ক্রিকেট গ্লোরিয়াস আনসার্টেনিটি ক্রিকেটের নাম, কিন্তু আমি বলবো যে অস্ট্রেলিয়াকে আমি খাতায় কলমে একটু এগিয়ে রাখবো। টেস্ট পারফরমেন্স কে কেমন করবে সেটা সেদিনই বোঝা যাবে রোববার, কিন্তু অস্ট্রেলিয়াকে আমি এগিয়ে রাখবো।
বেশ, আমরা সেদিকেই তাকিয়ে রইব, দুটি দলের পারফরমেন্সই আমরা দেখবো। দুজনের জন্যই আমাদের অভিনন্দন রইল জয়ন্ত, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ রোকেয়া।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ফ্রান্সের একজন অভিশংসক বলছেন যে অ্যালপস এলাকায় বিধ্বস্ত হওয়া যাত্রী বিমানটি সহকারী পাইলট বিমানটি ধ্বংস করতে সতর্ক প্রচেষ্টা চালিয়েছিলেন। জাতীয় অভিশংসক ব্রিস রবিন বলেন, 28 বছর বয়সী সহকারী পাইলট অ্যান্ড্রিস লুবিটস মূল পাইলটকে বের করে দিয়ে এয়ারবাস A320-র নিয়ন্ত্রণ নিয়ে ককপিটে একা নিজেকে তালাবদ্ধ করেন। অভিশংসক বলছেন, এরপর লুবিটস 700 কিলোমিটার বেগে চলমান বিমানটি থেকে অবতরণ প্রক্রিয়া দ্রুত করার চেষ্টা করেন এবং বিমানটি দক্ষিণ ফ্রান্সের প্রত্যন্ত তুষার আবৃত পাহাড়ে বিধ্বস্ত হয়। বিমানে থাকা 150 জনের সকলেই নিহত হন। তিনি বলেন, এখানে আপাতত সন্ত্রাসী আক্রমণের সন্দেহ নেই, তবে ওই লোকটির উদ্দেশ্য কী ছিল অবস্থার পরিপ্রেক্ষিতে তা পরীক্ষা করা হচ্ছে। সৌদি জঙ্গি বিমানগুলো ইয়েমেনে মূল সামরিক স্থাপনাগুলোর উপর বোমাবর্ষণ করেছে। তারা আন্তর্জাতিকভাবে সমর্থিত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদির সমর্থনে ওই অঞ্চলের ভূমধ্যসাগরীয় আরব মিত্রদের নেতৃত্ব দিচ্ছে। ওই বিমান হামলার লক্ষ্য ছিল রাজধানী সানার প্রধান বিমানবন্দর। ওই অঞ্চলের কিছু ঘরবাড়িও এই হামলায় বিধ্বস্ত হয়েছে। ইরান, যারা কিনা মিস্টার হাদিকে ক্ষমতাচ্যুত করতে সচেষ্ট, শিয়া হুতিকে বিদ্রোহীদের সমর্থন করছে, এই অভিযানকে বিপজ্জনক পদক্ষেপ বলেছে এবং বলছে যে এর ফলে ইয়েমেনের সংকট আরও ঘনীভূত হবে। আগামী মাসে অনুষ্ঠিতব্য পশ্চিমবঙ্গের 91টি পৌরসভা নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কলকাতা সহ রাজ্য জুড়ে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে কিনা তা নির্ভর করছে আদালতের সিদ্ধান্তের উপর। এ সম্পর্কেই কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
18 এপ্রিল কলকাতা পুরসভা এবং 25 এপ্রিল রাজ্যের 91টি অন্যান্য পুরসভায় ভোট গ্রহণের কথা। তিনটি গুরুতর আইনি প্রশ্নের তার আগেই নিষ্পত্তি করতে চায় কলকাতা হাইকোর্ট। প্রথম প্রশ্ন, পুরভোট সম্পর্কে রাজ্য সরকার যে বিজ্ঞপ্তিটি জারি করেছে সেটি কি বৈধ? দ্বিতীয়, 6টি পুরসভায় যে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য, সেই সিদ্ধান্ত কি যুক্তিযুক্ত? তৃতীয় হল, পুরভোটের দিনক্ষণ নির্ধারণের চূড়ান্ত অধিকার কি রাজ্যের নাকি রাজ্য নির্বাচন কমিশনের? হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ হল, এই তিনটি প্রশ্নে কমিশন এবং রাজ্য নিজেদের অবস্থান জানিয়ে দেবে 3 এপ্রিলের মধ্যে। মামলার আবেদনকারী তার জবাব দেবেন 6 এপ্রিলের মধ্যে। তারপর খুব দ্রুত শুনানি করে হাইকোর্ট সিদ্ধান্ত নেবে নির্দিষ্ট 2টি দিনে পুরভোটগুলি সম্পন্ন হতে পারবে কি পারবে না। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন নিক আইভানভ। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.